এটি হল অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল বাইবেল @ awr.org অথবা যোগ +1 224 222 0777, এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।
শ্রোতা বন্ধু, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিওর বাংলা অনুষ্ঠান আশার বাণী শোনার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি নিপা চিশিম
এবং আমি ফিলিপ পান্ডে।
আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ থেকে এই নম্বরে বাংলায় শুভদিন লিখে পাঠিয়ে দিন। নম্বরটি হল +1 747 2525 505। আমি আবারও বলছি +1 747 2525 505। মনে রাখবেন, শুভদিন একটি শব্দ।
শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠানমালায় রয়েছে পৃথিবীকে আলোকিত করি, আশার প্রকাশিত বাক্য এবং গান। চলুন প্রথমে শোনা যাক পৃথিবীকে আলোকিত করি, বলছেন নিপা পান্ডে। তবে তার পূর্বে চলুন একটি গান শোনা যাক।
মৃতকে জীবন দিয়ে কত আশ্চর্য কাজ করেছিলে।
রাজারা শুনছে রে এলে ভুবনে গোয়াল ঘরে বেরির কোণে, রাজারা শুনছে রে এলে ভুবনে গোয়াল ঘরে বেরির কোণে। বিশ্বাসের বদলে দিয়েছি কি উপহার তোমাকে, আমাদের ভালোবেসে বিনিময়ে কিনি দে। বিশ্বাসের বদলে দিয়েছি কি উপহার তোমাকে।
বিদ্রুপ কাটার মুকুট, মুখের থুথু আর যাত না, রক্ত ঝরা শত চাবুকের আঘাত, কাঁধে ক্রুশ রেখে হাঁটিয়েছি তোমায়, দুহাতে দু পায়ে লোহার পেরে গেঁথে, দুহাতে দু পায়ে লোহার পেরে গেঁথে, ক্রুশে দিয়ে ছিরকা খাইয়েছি তোমার। রাজারা শুনছে এলে ভুবনে, গোয়াল ঘরে মেরি তোরে, রাজারা শুনছে তোমার জন্যে,
শ্রোতা, পৃথিবীকে আলোকিত করে অনুষ্ঠানের আজকের বিষয় পাথরের উপর আছড়ে পড়া বিবাহ। গত অনুষ্ঠানে পাথরের উপর আছড়ে পড়া বিবাহের যে বিষয়গুলো শুনেছিলেন তা হল আপনার মনোযোগ কোন দিকে, সঠিক ভাব বিনিময় এবং পারিবারিক বিবাদ মেটানো। আজকে যে বিষয়গুলো শুনবেন তা হল ক্ষমা এবং পাষাণের ভিত্তির উপর পরিবার। ক্ষমা, আমরা সবাই কোনো না কোনো সময়ে হয় আমাদের স্বামী স্ত্রীকে আমাদের কথা কিংবা কাজের মাধ্যমে কষ্ট দিয়েছি, নয়তো সে দিয়েছে। এভাবে আমরা রাগ করতে পারি বা বিরক্তও হতে পারি, এমনকি আমরা আমাদের রাগ অনেক দিন পুষে রাখতে পারি। তবে বিদ্বেষ হলো সেই অবস্থা যে নিজে বিষ পান করে এবং অন্যের মরণ কামনা করে। বিদ্বেষ এবং ঘৃণা আমাদেরকে এবং আমাদের সম্পর্ককে আঘাত করে। আমরা স্বামী বা স্ত্রী যখন একে অপরকে কষ্ট দেই, তখন সর্বাপেক্ষা উৎকৃষ্ট কাজটি হল একে অন্যকে ক্ষমা করা। ধর্মগ্রন্থ আমাদের শিক্ষা দেয়, তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণাচিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন সৃষ্টিকর্তা ও মসীহ তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। ইফিসীয় 4:32। ক্ষমার অর্থ এই নয় যে আমাদের প্রতি যা করা হলো তা অস্বীকার করা, কিন্তু ক্ষমা হলো সেই অবস্থা যা আপনার মধ্যে থাকা বিদ্বেষকে ধরে না রাখা। ক্ষমার উদ্ধৃতিতে কেউ একজন বলেছিলেন, ক্ষমা হলো সেই অবস্থা যা একজন বন্দীকে উপলব্ধি করে সে নিজেই ছিল সেই বন্দী। প্রিয় বন্ধু, এবার যে বিষয়টি আমরা শুনব তা হলো পাষাণের ভিত্তির উপর পরিবার। স্বামী স্ত্রীর বন্ধনে সৃষ্ট প্রতিটি পরিবারকে ভিতর বাহির উভয় দিক থেকেই অনেক চাপের সম্মুখীন হতে হয়। পরিবারের বাহির থেকে আসা চাপগুলো হলো পেশা, যানবাহন, অর্থনীতি, স্কুল কলেজ, আবহাওয়া, শ্বশুরবাড়ি ইত্যাদি। আর অন্যদিকে পরিবারের ভিতরের চাপগুলো হলো বিভিন্ন বিল, কাপড় ধোয়া, বিভিন্ন ধরনের স্বাদরুচি, ছেলে মেয়ে লালন পালন, অসুস্থতা, টাকা পয়সা, যৌনতা এবং আরও কত কী। এই চাপগুলো ঢেউয়ের মতো করে আমাদের পরিবার তথা পারিবারিক সম্পর্ককে জীবন সমুদ্রের কঠিন পাথুরে উপকূলে আছড়ে ফেলে। একমাত্র আত্মিক ভিত্তি আমাদের পরিবারকে জীবনের ঝড়ের হাত থেকে রক্ষা করতে সক্ষম। মসীহ বলেছেন, যদি আমরা তাঁর শিক্ষাকে আমাদের নিজেদের জীবনে এবং আমাদের পারিবারিক জীবনে প্রয়োগ করি, তবে আমরা হয়ে উঠব এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য, যে পাষাণের উপর আপন গৃহ নির্মাণ করিল। বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। মথি সাত অধ্যায় ২৪ থেকে ২৫ পদ। গবেষকরা এই বলে তাদের আলোচনা শেষ করেছেন যে স্বামী স্ত্রীর সবচেয়ে বড় শক্তি হল তাদের উভয়ের জীবনে সৃষ্টিকর্তার আত্মিক উপলব্ধি। আপনার পারিবারিক বা বৈবাহিক সম্পর্ক কেন ধসে পড়বে? সৃষ্টিকর্তা তার বাক্য এবং মসিহের কঠিন পাষাণময় ভিত্তির উপর আপনার ভালোবাসার পরিবারকে গড়তে সুযোগ দেন। পবিত্র শাস্ত্র হল সারা জীবনের সম্পর্ক স্থাপনের জন্য বাস্তব ধর্মী উপদেশের একটি উৎস। উদাহরণ হিসেবে প্রেরিত পৌল লিখেছিলেন, তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রূপ আপনার মতো প্রেম করো, কিন্তু স্ত্রীর উচিত সে যেন স্বামীকে ভয় করে, ইফিসীয় ৫ অধ্যায় ৩৩ পদ। এভাবে আমরা জানি কিভাবে প্রতিটি স্বামী তার স্ত্রীর সঙ্গে আচরণ করবে। এভাবে বলা হয়েছে, ভ্রাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, রোমিও ১২ অধ্যায় ১০ পদ। আরও একটি বার বলছি, প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বসে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, ফিলিপীয় ২ অধ্যায় ৩ পদ। আর এভাবে ভালোবাসার পারিবারিক সম্পর্ককেই সেই পাষাণময় ভিত্তির উপর গড়ে তুলুন যা কখনো ভেঙে পড়ে না। প্রিয় শ্রোতা, শুনছিলেন পৃথিবীকে আলোকিত করে অনুষ্ঠানটি, এবং আজকের বিষয় ছিল পাথরের উপর আছড়ে পড়া বিবাহ। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানগুলো শোনার জন্য আমাদের এই অনুষ্ঠান নিয়মিত শুনতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। সৃষ্টিকর্তা আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুন। আমেন।
প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান শুনে আপনার যদি কোনো মতামত এবং কোনো প্রশ্ন থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ থেকে এই নম্বরে বাংলায় শুভ দিন লিখে পাঠিয়ে দিন। নম্বরটি হল +1 747 25 25 505। আমি আবারও বলছি, +1 747 25 25 505। এই নম্বরে শুভ দিন একটি শব্দে লিখে পাঠান।
প্রিয় শ্রোতা, শুনছিলেন পৃথিবীকে আলোকিত করি। এবারে রয়েছে আশার প্রকাশ, বলছেন ফিলিপ পান্ডে।
প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা শেষকালে প্রকাশিত বাক্যের ভাববাণীমূলক আন্দোলন নিয়ে আলোচনা শুনছিলাম। আমরা জেনেছি যে বাইবেলের কিছু কিছু ঘটনায় ভাববাণীগুলো ছিল শর্ত সাপেক্ষ, যেমন জোনা ভাববাদীর ভাববাণী, নিনবীর নিবাসীরা যদি মন না ফিরায় তবে ঈশ্বর তাদের ধ্বংস করবেন। নিনবীর নিবাসীরা মন ফিরানোর কারণে তাদের ধ্বংস করা হয়নি। ঈশ্বরের প্রকৃত বা খাঁটি ভাববাদীরা ১০০% নির্ভুল হয়ে থাকেন। ভাববাদীকে পরীক্ষার দ্বিতীয় বিষয়টি হল প্রকৃত বা খাঁটি ভাববাদীরা লোকদের বাইবেলের দিকে পরিচালিত করে। তৃতীয় পরীক্ষাটি হল তারা যীশু খ্রিস্টকে মাংসে আগত বলে স্বীকার করবে এবং তারা যীশুর বিষয়ে সাক্ষ্য দেবে এবং লোকদের যীশুর দিকে পরিচালিত করবে। খাঁটি ভাববাদীরা আপনাকে এবং আমাকে ঈশ্বরের আজ্ঞা পালনের দিকে পরিচালিত করবে। একজন খাঁটি বা ঈশ্বরের প্রকৃত ভাববাদী ঈশ্বরের দর্শন পায়, আর তিনি যখন দর্শন পাবেন তখন তার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকবে। প্রথমত, তিনি দর্শন পান, তখন দর্শন পাওয়া অবস্থায় তার চোখ খোলা থাকে। ভাববাদীর কোনো শারীরিক শক্তি থাকে না এবং তিনি শ্বাস প্রশ্বাস করেন না। শ্রোতা বন্ধু, আজ আমরা এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা শুনব। চলুন তাহলে আমাদের আলোচনা শুরু করা যাক। প্রিয় শ্রোতা, ঈশ্বর তাঁর মণ্ডলী বা চার্চকে ভাববাণীর বর বা দানগুলো দেন, যাতে বিশ্বাসীরা তাদের জীবনে এবং ওই মণ্ডলী তার জীবনে আত্মিক ফল ধারণ করে। মথি ৭ অধ্যায় ২০ পদ বলে, অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে। আজ পৃথিবীতে যদি ঈশ্বরের একটি মণ্ডলী থেকে থাকে, আর ঈশ্বর যদি খ্রিস্টকেন্দ্রিক ক্রুশ প্রচারকারী অনুগ্রহে পরিপূর্ণ বাইবেল বিশ্বাসী বিশ্রাম দিন পালনকারী একদল সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট লোকদের উত্থাপন করেন, ঈশ্বর যদি তা করেই থাকেন, তাহলে তিনি কি সেই দলকে ভাববাণীমূলক দর্শন এবং স্বপ্ন দ্বারা পূর্বাবস্থায় ফিরিয়ে আনবেন? বাইবেলের স্থান গ্রহণ করার জন্য নয়, বরং শেষ দিনগুলোর মধ্য দিয়ে তার লোকদের পেতে। ভাববাণীমূলক দর্শন এবং স্বপ্ন যা নির্ভুল, ভাববাণীমূলক দর্শন এবং স্বপ্ন যা আপনাকে বাইবেলের কাছে ফিরিয়ে আনে, ভাববাণীমূলক দর্শন এবং স্বপ্ন যা দৈহিক পরীক্ষাগুলোর মানদণ্ড পূরণ করে এবং আত্মিক ফল ধারণ করে। আসুন আমরা দেখি প্রকাশিত বাক্যে ঈশ্বর শেষকালে তার লোকদের জন্য তার শেষ মণ্ডলী সম্পর্কে কি বলেন। প্রকাশিত বাক্য 12:17 লেখা আছে, আর সেই স্ত্রীলোকটির প্রতি নাগ প্রধান্বিত হইল, আর তাহার বংশের সেই অবশিষ্ট লোকদের সহিত, যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন ও যীশুর সাক্ষ্য ধারণ করে, তাহাদের সহিত যুদ্ধ করিতে গেল। বাইবেলের এই পদটি খ্রিস্টের সময়ের পূর্ব থেকে শেষকাল পর্যন্ত মণ্ডলী বা চার্চের ইতিহাসের একটি সংক্ষিপ্ত অংশ। প্রকাশিত বাক্য 12 ভবিষ্যৎবাণী করে যে মণ্ডলী 1260 পর্যন্ত নির্যাতিত হবে এবং তা সময়ের শেষে বা শেষকালে পুনরায় সক্রিয় হবে। আর তারপরে 12 শেষকালে ঈশ্বরের লোকদের এই দুটি বৈশিষ্ট্য চিহ্নিত করে। তারা ঈশ্বরের আজ্ঞাগুলো পালন করে এবং তারা যীশুর সাক্ষ্য ধারণ করে। প্রকাশিত বাক্য 19:10 যখন অতি সরলভাবে আমাদের বলেন যে ভাববাণীর আত্মা হল যীশুর বিষয়ে সাক্ষ্য। শেষকালের বা শেষ দিনের ঈশ্বরের লোকেরা হল পৃথিবীতে ঈশ্বরের শেষ ঐশ্বরিক আন্দোলন, ঈশ্বরের বাইবেল বিশ্বাসী খ্রিস্টকেন্দ্রিক সাব্বাত পালনকারী লোক। তাদের অবশ্যই ভাববাণীর বর বা উপহার থাকতে হবে। ভাববাণীর উপহার মণ্ডলীতে বা গির্জায় স্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে 1 Cor 12:28 করিন্থীয়দের প্রতি কি বলে দেখুন, সেখানে লেখা আছে, আর ঈশ্বর মণ্ডলীতে প্রথমত প্রেরিতগণকে, দ্বিতীয়ত ভাববাদীগণকে স্থাপন করিয়াছেন। আমরা যদি বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের মণ্ডলী পেয়েছি, তবে সেই মণ্ডলীর অবশ্যই বাইবেলীয় ভাববাণীর বর বা উপহার থাকতে হবে। যদি সেই মণ্ডলীতে তা না থাকে, তাহলে সেই মণ্ডলীর পক্ষে সত্য মণ্ডলী হওয়া সম্ভব নয়, কারণ বাইবেল ভবিষ্যৎবাণী করে যে সত্য মণ্ডলীর অবশ্যই বাইবেলীয় বর বা উপহার থাকবে। বাইবেল শিক্ষা দেয় যে যীশু নিজেই শেষকালে তার মণ্ডলীকে ভাববাণীর বর বা উপহার দান করবেন। আজ পৃথিবীতে ঈশ্বরের খ্রিস্টকেন্দ্রিক বাইবেল ভিত্তিক সাব্বাত বা বিশ্রাম দিন পালনকারী একটি অ্যাডভেন্টিস্ট মণ্ডলী রয়েছে। এখন এখানে একটি প্রশ্ন রয়েছে, ঈশ্বর কি সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট মণ্ডলীকে ভাববাণীর বর বা উপহার দিয়ে আশীর্বাদ করেছেন? তিনি যদি তা না করে থাকেন, তাহলে আমাদের প্রকাশিত বাক্য 12 খ্রিস্টের ভার্যার অন্বেষণ করতে থাকতে হবে। মণ্ডলীটি কোনো বরেই পিছিয়ে থাকবে না। ঈশ্বর তার বাক্যের প্রতি বিশ্বস্ত বা সাব্বাত দিন পালনকারী অ্যাডভেন্টিস্ট মণ্ডলীর উপরে নিজেই ভাববাণীর বর বা উপহার ন্যস্ত করেছেন। মাত্র 3 শ্রেণীতে পড়া দুর্বলের মধ্যে দুর্বলতম একজন যুবতীর প্রতি ঈশ্বর নজর দেন এবং একাধিক ভাববাণীমূলক দর্শন এবং স্বপ্ন দিয়ে তাকে আশীর্বাদযুক্ত করেন। এই যুবতী ছিলেন খুবই অসুস্থ, কিন্তু তার মন এবং হৃদয় ছিল ঈশ্বরের প্রতি উন্মুক্ত। অ্যাডভেন্টিস্টরা বিশ্বাস করে যে ঈশ্বর তাকে ভাববাণীর বর বা উপহার দিয়েছেন। তার নাম হল ইলেন গোল্ড হোয়াইট। ঈশ্বর প্রথমত তাকে 2012 ভাববাণীমূলক দর্শন ও স্বপ্ন দেখিয়েছেন। দ্বিতীয়ত, তিনি 1/2 বই লিখেছেন। তৃতীয়ত, তিনি 3 মহাদেশে তিনি 1000 বক্তৃতা দিয়েছেন। ইলেন হোয়াইট তার জীবনের শেষ বছরগুলোয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কাটিয়েছেন। জর্জ হোয়ার্টন জেমস যখন ক্যালিফোর্নিয়ার ইতিহাস সম্পর্কে ক্যালিফোর্নিয়া রোমান্টিক এবং সুন্দর নামক তার এই বইটি লিখেছিলেন, তখন তিনি বইটির 319 পৃষ্ঠায় ইলেন হোয়াইটকে সাধারণ নম্র ঈশ্বরভয়শীলা আধ্যাত্মিক মহিলা হিসেবে উল্লেখ করেছিলেন। জর্জ হোয়ার্টন জেমস ছিলেন একজন ইতিহাসবিদ, নিশ্চিতভাবে তিনি একজন অ্যাডভেন্টিস্ট ছিলেন না, আর তিনি বলেছেন অসাধারণ এই মহিলা, যদিও তিনি প্রায় সম্পূর্ণ স্বশিক্ষিত ছিলেন। তিনি অনেক ভাষায় অনেক বই লিখেছেন এবং প্রকাশ করেছেন, আর তা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যা ইতিহাসের অন্য যে কোনো নারী অপেক্ষা অনেক বেশি। ইনি এমন একজন মহিলা যার ব্যাপারে লক্ষণীয় বিষয় হলো তিনি তার প্রথম বছরগুলোতে অসুস্থ ছিলেন। ইনি এমন একজন মহিলা যিনি মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিলেন। অনেক মানুষ আছে যাদের ভববাণীর উপহার সম্পর্কে অনেক প্রশ্ন আছে। ভববাণীমূলক বর বা উপহার কি বাইবেলের স্থলাভিষিক্ত হয়? উদাহরণস্বরূপ, অ্যাডভেন্টিস্টরা কি ইলেন হোয়াইটের লেখাগুলোকে বাইবেলের সঙ্গে সমানভাবে গ্রহণ করে? সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টরা বাইবেলে বিশ্বাস করে এবং তারা বাইবেলকেই বাইবেল ভিত্তিক শিক্ষার একমাত্র উৎস বলে বিশ্বাস করে। অ্যাডভেন্টিস্ট মণ্ডলীর প্রতিটি শিক্ষা সরাসরি বাইবেল থেকে আসে। সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টরা সম্পূর্ণ বাইবেলকে বিশ্বাস করে। আমরা বাইবেলের সেই অংশটাও বাদ দেই না যেখানে বাইবেল বলে যে ঈশ্বর মণ্ডলীকে ভববাণীমূলক উপহার দ্বারা পুনরুদ্ধার করবেন। এমনকি যখন সেই ভববাণীমূলক বার্তা আমাদের লালিত পাপের জন্য আমাদেরই তিরস্কার করে, তখনও আমরা সেই অংশটি বাদ দেই না। ভববাণীর উপহার আছে বলে দাবি করে এমন কাউকে বরখাস্ত করার পূর্বে একজন সৎ হৃদয়বান নর ও নারীর একমাত্র কাজটি হল ব্যক্তির দাবিগুলো পরীক্ষা করে দেখা। ভববাণীমূলক পরীক্ষাগুলো ইলেন হোয়াইটের উপরে প্রয়োগ করে দেখুন। প্রভুর কাছ থেকে আসা একজন বার্তাবাহকের পরীক্ষাগুলোর শর্ত যদি ইলেন হোয়াইটের বার্তাগুলো পূরণ করে, তাহলে সেই বার্তাগুলোকে ঈশ্বরের কাছ থেকে আসা খাঁটি বার্তা হিসেবে আমাদের গ্রহণ করা উচিত। যদি সেই বার্তাগুলো শর্ত পূরণ না করে, তবে আমাদের সেগুলো বাদ দেওয়া উচিত। কিভাবে ইলেন হোয়াইটকে বাইবেলের ওই ছয়টি পরীক্ষার মুখে দাঁড় করানো যায়, আসুন সেগুলো দেখি। ভাববাণীর নির্ভুলতার ব্যাপারে কি বলা যেতে পারে? ইলেন হোয়াইট কোন কোন বিষয় লিখেছিলেন এবং সেই বিষয়গুলো কি নির্ভুল ছিল? বিষয়গুলোর মধ্যে তিনি একটি বিষয় নিয়ে সচরাচর লিখতেন, বিষয়টি ছিল স্বাস্থ্য। পূর্বে 1800 খ্রিস্টাব্দে তিনি যখন বসবাস করতেন, তখন তিনি লিখেছিলেন যে তখনকার দিনে চিনি এবং চর্বি যে করোনারি হার্ট ডিজিজ বা হৃদরোগে অবদান রাখে লোকেরা তা জানত না, আর ইলেন হোয়াইট পূর্ণ শস্যকণা, ফলফলাদি, বাদাম এবং শাকসবজি ভিত্তিক একটি খাদ্য বা আহার সম্পর্কে লিখেছিলেন। ঠিক সেই একই খাদ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আজ অনুমোদন করছে। এই খাদ্যটি ক্যান্সার প্রতিরোধী একটি খাদ্য। বিজ্ঞানভিত্তিক গবেষণাগুলো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ফলফলাদি, বাদাম, শস্যকণা এবং শাকসবজি সমৃদ্ধ একটি খাদ্য ক্যান্সার প্রতিরোধ করতে পারে। কর্নেল বিশ্ববিদ্যালয়ের ক্লাইভ ম্যাককেই বলেছেন, খাদ্যখানার ক্ষেত্রে এই মহিলা তার সময়ের চেয়ে 100 বছর এগিয়ে আছেন। 1800 শতাব্দীতে ইলেন হোয়াইট মিনিস্ট্রি অফ হিলিং বইয়ে লিখেছেন, তামাক হলো একটি ধীর, অনিষ্টকর কিন্তু সবচেয়ে মারাত্মক বিষ। দ্য মিনিস্ট্রি অফ হিলিং, পৃষ্ঠা 327। তিনি যখন এটি লেখেন, তখন ডাক্তাররা তাদের রোগীদের ধূমপান করতে পরামর্শ দিচ্ছিলেন। তারা এও বিশ্বাস করত যে নিঃশ্বাসের সঙ্গে তামাকের ধোঁয়া নিলে ফুসফুস পরিষ্কার হয়। এটি ছিল 1800 শতাব্দীর বিশ্বাস। তবে বৈজ্ঞানিক সাক্ষ্য প্রমাণ ভিন্ন কথা বলার অনেক আগেই ইলেন হোয়াইট লিখেছেন যে তামাক একটি মারাত্মক বিষ। আজ আমরা জানি যে ধূমপান ক্যান্সার সৃষ্টি করে এবং এটি অন্যান্য রোগ ব্যাধির একটি আতিথ্যকর্তা। এই ব্যাপারে আজকের কোনো গবেষক মিসেস হোয়াইটের সঙ্গে তর্ক করবেন না। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা শেষকালে প্রকাশিত বাক্যের ভাববাণীমূলক আন্দোলন নিয়ে আলোচনা শুনছিলাম। আজ আমরা জেনেছি যে ঈশ্বর তার মণ্ডলী বা চার্চকে ভাববাণীর বর বা দানগুলো দেন, যাতে বিশ্বাসীরা তাদের জীবনে এবং ওই মণ্ডলী তার জীবনে আত্মিক ফল ধারণ করে। আজ পৃথিবীতে যদি ঈশ্বরের একটি মণ্ডলী থাকে আর ঈশ্বর যদি খ্রিস্টকেন্দ্রিক, ক্রুশ প্রচারকারী, অনুগ্রহে পরিপূর্ণ, বাইবেল বিশ্বাসী, বিশ্রাম দিন পালনকারী, একদল সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট লোকদের উত্থাপন করে থাকেন, ঈশ্বর যদি তা করেই থাকেন, তাহলে তিনি সেই দলকে ভাববাণীমূলক দর্শন এবং স্বপ্ন দ্বারা পূর্বাবস্থায় ফিরিয়ে আনবেন। অ্যাডভেন্টিস্টরা বিশ্বাস করে যে ঈশ্বর ইলেন জি হোয়াইটকে ভাববাণীর বর বা উপহার দিয়েছেন। ঈশ্বর তাকে 2012-এরও বেশি ভাববাণীমূলক দর্শন ও স্বপ্ন দেখিয়েছেন। দ্বিতীয়ত, তিনি অর্ধ শতাধিক বই লিখেছেন। তৃতীয়ত, তিনি 3টি মহাদেশে তিনি কয়েক হাজার বক্তৃতা দিয়েছেন। ভাববাণীর উপহার আছে বলে দাবি করে এমন কাউকে বরখাস্ত করার পূর্বে একজন সৎ হৃদয়বান নর ও নারীর একমাত্র কাজটি হল ব্যক্তির দাবিগুলো পরীক্ষা করে দেখা। ভাববাণীমূলক পরীক্ষাগুলো ইলেন হোয়াইটের উপরে প্রয়োগ করে দেখুন। প্রভুর কাছ থেকে আসা একজন বার্তাবাহকের পরীক্ষাগুলোর শর্ত যদি ইলেন হোয়াইটের বার্তাগুলো পূরণ করে, তাহলে সেই বার্তাগুলোকে ঈশ্বরের কাছ থেকে আসা খাঁটি বার্তা হিসেবে আমাদের গ্রহণ করা উচিত। প্রিয় শ্রোতা, আগামী অনুষ্ঠানে আমরা জানব ইলেন জি হোয়াইটের সমস্ত লেখা ও দর্শনগুলো, সেগুলো বাইবেলের সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা। জানার জন্য আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে থাকুন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আশার বাণী শুনছিলেন। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে গানে ছিলেন জয়ফুল সাউন্ড কয়ার। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ আমরা বিদায় নিচ্ছি। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ থেকে এই নম্বরে বাংলায় শুভদিন লিখে পাঠিয়ে দিন। নম্বরটি হল +1 747 2525505। আমি আবারও বলছি +1 747 2525505। মনে রাখবেন, শুভদিন একটি শব্দ। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দিনের প্রতিটি মুহূর্ত মহান সৃষ্টিকর্তা আপনার সঙ্গে সঙ্গে থাকুন। আমিন।
এটি হলো অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল bible@awr.org অথবা +1 224 222 0777 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।